السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا وعظيمنا وشفيعنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليمًا كثيرًا كثيرًا. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. صدق الله العلي العظيم. সম্মানিত দীনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আপনারা যারা আজকে এই পবিত্র মহররম মাসে, আজকে নবম তারিখের রাতে আমাদের সঙ্গে আশুরার আলোচনার মাহফিলে আপনারা অংশগ্রহণ করেছেন, দূরে থেকে, কাছে থেকে, দেশে থেকে, বিদেশে থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটি সময়ে নিয়ে এসেছেন যে আর মাত্র একদিন পরেই বৎসরের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন, অর্থাৎ হলো আশুরা, মহররমের 10 তারিখ আমাদের সামনে আগত হয়ে যাচ্ছে। দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মানিত মাসগুলোর মাঝে একটি মাস হলো মুহাররম মাস। মুহাররম মাস, মুহাররম শব্দের অর্থই হলো সম্মানিত, মর্যাদাশীল, ফজিলতপূর্ণ। তাহলে এই মাসটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এক বিশেষ ফজিলতপূর্ণ। রব্বুল আলামিন নিজেই সূরাতু তাওবার 37 নম্বর আয়াতে এই সম্পর্কে বর্ণনা করেছেন, যে আয়াত কিছুক্ষণ আগে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ, যেদিন থেকে আসমান জমিন সৃষ্টি হয়েছে আল্লাহর কিতাবে মাসের গণনা 12টি মাস বলে বিবেচিত হয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, এর মধ্য হতে একটি মা 4টি মাস হলো মর্যাদাশীল মাস। এর মাঝে মুহাররম হলো আরবি ক্যালেন্ডারের প্রথম মাস, লোনার ক্যালেন্ডারের প্রথম মাস হলো মুহাররম মাস। এই মুহাররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ ফজিলত দান করেছেন, সেই জন্য ইসলামের প্রাক যুগে মুহাররম মাসে মুহাররম, রজব, যুলকাআদা, যুলহাজ্জা এই 4টি মাসকে ফজিলতপূর্ণ মাস বলা হয়। এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ, এটি হলো ইসলামের প্রাথমিক পর্যায়ে অবৈধ ছিল, কিন্তু পরবর্তীতে এই যুদ্ধ বিগ্রহ অবৈধ হওয়ার নির্দেশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিত করে দিয়েছেন, মনসুখ করে দিয়েছেন। সুতরাং বর্তমানে যদি প্রয়োজন হয় এই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ করা, এটা দোষণীয় নয়। সূরাতুল ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, আল ফজরি, ফজর বলে কেউ কেউ এখানে শুরুতে বুঝিয়েছেন, প্রথমকে বুঝিয়েছেন। তাহলে মুহাররম মাস যেহেতু লোনার ক্যালেন্ডারের প্রথম মাস, এই জন্য কোনো কোনো মুফাসসিরে কেরাম এখানে ফজর বলে আশুরার 10 তারিখ তথা মহররম মাসকে বুঝিয়েছেন। সেটি যাই হোক, এই মহররম মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একটি মর্যাদাপূর্ণ মাস। কেন এই মাসটি মর্যাদাপূর্ণ হয়েছে এই সম্পর্কে আমাদের এত বেশি ঘাটাঘাটি, এত বেশি আগ্রহ উৎসাহ উদ্দীপনা দেখানো, এটা আদৌ কাম্য নয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়টাকে, এই মাসটাকে মর্যাদাশীল করেছেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। কেন রমাদান মাসকে তিনি মর্যাদাশীল করেছেন সেটা আল্লাহর ইচ্ছে। আল্লাহ পাকের নীতি হলো এটি যে বান্দার ইবাদতের সুবিধার্থে আল্লাহ পাক এক টাইমকে আরেকটি টাইমের উপর, একটি মাসকে আরেকটি মাসের উপর, একটি সময়কে আরেকটি সময়ের উপর, একটি দিবসকে আরেকটি দিবসের উপর প্রাধান্য দান করেছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ এই প্রাধান্য দান করেছেন, এর পিছে দৌড়িয়ে সময় নষ্ট করার কোনো যুক্তিকতা নেই, বরং আল্লাহ পাক মর্যাদাশীল করেছেন। এই মর্যাদাশীল মাসগুলোর মাঝে অন্যতম হলো একটি মাস হলো মহররম মাস। এই মহররম মাসের যে দশম দিবস আছে, এই দিবসটি হলো একটি মকদ্দস অর্থাৎ সম্মানিত এবং গুরুত্বপূর্ণ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিবেচিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনের গুরুত্ব আরোপ করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তিনিও এই দিনের বিশেষ গুরুত্ব সম্পর্কে শুধুমাত্র রোজা ছাড়া আর অন্য কোনো আমলের কথা তিনি উল্লেখ করেননি। দেখুন, অনেক মানুষ এই দিন সম্পর্কে অনেক গাঁজাখুরি কথা বলে থাকে। কেউ কেউ বলে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে সৃষ্টি করেছেন এবং এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে জান্নাত থেকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াসালামের তৌবা কবুল হয়েছে। আবার কেউ কেউ বলে থাকেন নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের মহা প্লাবনের সময়, যখন নাকি নৌকা ভাসতেছিল, ভাসতে ভাসতে যেদিন গিয়ে পানি শুকিয়ে গিয়েছে এবং নৌকা ইরাকের জুদি পাহাড়ের উপর অবস্থান নিয়েছে, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াসালামের সম্প্রদায় এক মহা বিপদের হাত থেকে রক্ষা যেদিন পেয়েছিলেন, অনেকে বলে থাকেন এই দিন হলো মহররমের 10 তারিখ ছিল। কেউ কেউ বলে থাকেন সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তাওহীদের দাওয়াত দেওয়ার অপরাধে নমরুদের রেশানলে পড়ে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছিলেন, যেদিন তাকে আল্লাহ পাক অগ্নিকুণ্ড থেকে নাজাত দান করেছিলেন, নিষ্কৃতি দান করেছিলেন, মুক্তি দিয়েছিলেন, সেটি ছিল মহররমের 10 তারিখ। এই ধরনের হযরত ইউনুস আলাইহিসসালাতু ওয়াসালামের কথা বলা হয় তিনি মাছের পেট থেকে বের হয়ে এসেছেন। হযরত ঈসার কথা বলা হয়, ঈসা আলাইহিসসালাতু ওয়াসালাম কে আল্লাহ পাক যেদিন আকাশে উঠিয়ে নিয়েছেন সেটি মহররমের 10 তারিখ ছিল। এবং কেউ কেউ বলেন যে কিয়ামত মহররমের 10 তারিখে অনুষ্ঠিত হবে। এগুলো সব হলো মানুষের লোক মুখে মুখরোচক কথা, এগুলোর কোনো ভিত্তি নেই, এর কোনো আসল নেই, এর উপরে কোনো সহি রেওয়ায়েত পাওয়া যায় না। শুধুমাত্র হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম সম্পর্কে একটি রেওয়ায়েত আসছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াসালাম যেদিন সাগর পেরিয়ে ফেরাউনের কবল থেকে মুক্তি লাভ করেছিলেন সেটা মহররমের 10 তারিখ, তথা আশুরার দিন ছিল। এটি নবী আলাইহিসসালামের বিশুদ্ধ হাদিসে বর্ণিত আছে। বুখারী মুসলিমের রাওয়ায়ত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, কদিমান তিনি বলেন, কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, হুজুর মদিনা শরীফে তশরিফ আনলেন। ফারাআ আল ইয়াহুদা তাসুমু আশুরা, তিনি দেখতে পেলেন মুহাররমের 10 তারিখে ইহুদি সম্প্রদায়ের লোকেরা তারা রোজা রাখেন। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের যুগে মদিনাতুত তাইয়্যিবাতে একদল ইহুদি, তিন গোত্রের ইহুদি বাস করতেন, বনি কুরাইদা, বনি নাদির এবং বনি কাইনাকা, তারা মদিনাতে বাস করত। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম তাদেরকে রোজা রাখতে দেখলেন, তিনি জিজ্ঞেস করলেন, ফাকালা মা হাদা, তিনি জিজ্ঞেস করলেন, এটা কিসের রোজা, তোমরা এই দিবসে রোজা রাখছো কেন, কিসের কারণটা কি? কালু ইয়াউমুন সালিহুন নাজ্জাল্লাহু ফীহি মূসা ওয়া বনী ইসরাঈল মিন আদুবিহিম, তারা বলল যে আজকের দিন হলো একটি পবিত্র দিন, বরকতময় দিন, কল্যাণকর দিন, যেই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা এবং বনী ইসরাঈলকে ফিরাউনের কবল থেকে মুক্তি দান করেছিলেন। ফাসামাহু মূসা, সেই দিন থেকে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপনার্থে এই দিনে রোজা রেখে থাকেন। ফাকাল আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আহাক্কু বিমূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, হুজুর বললেন, আনা আহাক্কু বিমূসা মিনকুম, আমার সঙ্গে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামের নবুওয়াতের রিলেশনশিপ আছে, আমরা হলাম নবুওয়াতের ভাই, আমরা দুজনাই হলাম নবী, সুতরাং তার সঙ্গে আমার সম্পর্ক তোমাদের চেয়ে আরো গভীর, আরো ফলপ্রসূ। ফাসামাহু, তখন থেকে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আশুরার দিনে রোজা রাখতে শুরু করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম সাহাবাই কেরামদেরকেও আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দান করলেন। সুতরাং এই একটিমাত্র রেওয়ায়েত পাওয়া যায় যে মূসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন নিষ্কৃতি দান করেছিলেন, বনী ইসরায়েলের কাঁধ থেকে যেদিন দাসত্বের শৃঙ্খলকে আল্লাহ পাক মুক্ত করেছিলেন, সেই পবিত্র দিনটি ছিল আশুরার দিন, মুহররমের দিন। মানে ইসরায়েল সাগরের পারে চলে আসছে, সামনে সাগর, পিছনে ফেরাউনের বিশাল সশস্ত্র বাহিনী তাদেরকে পাকড়াও করার জন্য ধাওয়া করেছে। বনী ইসরায়েলরা বলতে লাগলো, ইন্না আলা মুদরাকুন, হে মূসা, কোন বিপদের মাঝে আমাদেরকে টেনে নিয়ে আলা, আমরা তো ধরা পড়ে গেলাম। মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে বললেন, ক্বালা কাল্লা, অসম্ভব, ইন্না মাইয়া রাব্বি, আমার সঙ্গে, আমাদের সঙ্গে আমাদের রবের সাহায্য আছে, সায়াহদিন, তিনি আমাদেরকে সঠিক পথ দেখাবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলে, আনিদ্রিব্বি আসাকাল বাহার, হে মূসা, তোমার জাদুকরী লাঠি দিয়ে সাগরে আঘাত করো। ফান ফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, সাগরের মাঝে 12টি গোত্রের জন্য 12টি রাস্তা হয়ে গেল, পাহাড়ের মতো পানি দাঁড়িয়ে গেল, ভিতরে দিয়ে রাস্তা হয়ে গেছে। ওয়া আজলাফনা সাম্মাল আখারিন, ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আমি মূসা এবং তার অনুসারীদেরকে নিষ্কৃতি দান করলাম, মুক্তি দান করলাম, নাজাত দান করলাম। সুম্মা আগরাকনাল আখারিন, আর অন্য সম্প্রদায় তথা ফেরাউনদেরকে ধ্বংস করলাম আমি। আল্লাহ চিরতরে তাদের দম্ভকে, তাদের অহমিকাকে, তাদের পাওয়ারকে, তাদের ক্ষমতাকে, তাদের খোদাই দাবিকে সব হলো সলিল সমাধি দিয়ে আমি আল্লাহ নিঃশেষ করে দিলাম। এই ঘটনা যেদিন ঘটেছিল, মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যেদিন সাগর পেরিয়ে গেলেন, সেটি ছিল মুহররমের 10 তারিখ। এই একটি ঘটনাই শুধুমাত্র পবিত্র নবী আলাইহি সালাতামের পবিত্র জবান দিয়ে হলো প্রমাণিত হয়েছে। আর কোন ঘটনায় না আছে সহি হাদিসের মাঝে, এর কোনো আসল নাই, এর কোনো সবুত নাই, এর কোনো দলিল নাই, এর কোনো প্রমাণ নেই। সুতরাং এগুলো হলো ভিত্তিহীন। এগুলো কথা আলোচনা মানব সমাজে করে শুধু মানবদেরকে, মুসল্লিদেরকে বিভ্রান্ত করা ছাড়া আর অন্য কিছুই নয়। দেখুন, এই আশুরার ফজিলত আমরা যেটা আগেই বর্ণনা করেছি, এটা কেন হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। রমাদানের ফজিলত কেন এসেছে তার কিছুটা কারণ আল্লাহ পাক নিজেই বর্ণনা করেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেদিনে কোরআন অবতরণ করা হয়েছে, কোরআনের সংস্পর্শ লেগে এই পবিত্র মাসটি মর্যাদাশীল মাসে পরিণত হয়েছে। কিন্তু আশুরা কিন্তু এরকম নয়। অনেকে আবার বলে থাকে এই দিনে হজরতে নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কলিজার টুকরা দৌহিত্র হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতের অমিয় সুধা পান করে জান্নাতবাসী হয়ে গিয়েছেন, এই জন্য এই দিবসের হলো ফজিলত এসেছে। এটা হলো মর্যাদাপূর্ণ দিন। বিশেষ করে আমাদের শিয়া মুসলিম ভাইরা তারা এই ধরনের হলো দাবি করে থাকে, এবং তাদের দেখা দেখি আমাদের সুন্নি মুসলমান ভাইদেরও অনেক অবুজ মানুষ এটাকে বিশ্বাস করে থাকে। এটা সম্পূর্ণই হলো অমূলক কথা, যুক্তি বহির্ভূত কথা, বাস্তবতা বহির্ভূত কথা। নবী আলাইহিসসালাম হিজরতের পূর্বেই শুধু নয়, নবী আলাইহিসসালাম আগেই রোজা রেখেছেন। দেখুন, ইসলামের প্রাথমিক পর্যায়ে আশুরার রোজা, মুহররমের 10 তারিখের রোজা, এটা হলো ফরজ ছিল। এরপরে যখন পবিত্র রমাদানের রোজা ফরজ হয়ে গেল, তখন আশুরার রোজা এটা হলো সুন্নত হয়ে গেল। নবী আলাইহিসসালাম যখন মদিনাতুত তাইয়্যিবাতে যখন পৌঁছলেন, ইহুদি সম্প্রদায়কে রোজা রাখতে দেখে নবী আলাইহিসসালাম বললেন যে আমিও রোজা রাখবো, এবং আমার সাহাবীদের, তিনি তার সাহাবীদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দান করলেন। আর কারবালার ঘটনাটা এর 60 বৎসর পরে হলো সংগঠিত হয়েছে, হিজরতের 60 বৎসর পরে সংগঠিত হয়েছে। 61 হিজরির মহররম মাসের 10 তারিখে কারবালার ঘটনা সংগঠিত হয়েছে। সুতরাং কারবালার ঘটনার সঙ্গে মহররমের ফজিলত, মহররমের মর্যাদার ন্যূনতম কোনো সম্পর্কও নেই। যারা এই সম্পর্ক সৃষ্টি করার জন্য টানাটানি করেন, তারা হলো সম্পূর্ণ হলো ভ্রান্তির উপর তারা প্রতিষ্ঠিত আছে। এর কোনো আসল নাই, এর কোনো দলিল নেই, এটিকে বিশ্বাস করা যাবে না। তাহলে মুহররম মাসের ফজিলত কেন আসছে? এক কথায় উত্তর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন আল্লাহ কেন এই দিবসটাকে মর্যাদাশীল করেছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্যাদাশীল দিবসটাতে কি ধরনের ইবাদত আমরা করব, নবী আলাইহিসসালামের পক্ষ থেকে কোন ধরনের ইবাদতের কথা বর্ণিত হয়েছে? আমাদের সমাজে আশুরা মানেই হলো কি? হালুয়া রুটি। আশুরা মানেই হলো খিচুড়ি পাক করা। আশুরা মানেই হলো ঢোল তবলা নিয়ে মিছিল করা। আশুরা মানেই, আমাদের দেশের কোন কোন অঞ্চল আছে, বিশেষ করে নর্থ বেঙ্গল, আশুরার দিনে হোলি খেলা, পানি দিয়ে একটা হোলি খেলা আছে, সেই হোলি খেলা খেলতে হবে। আশুরা মানেই হলো তাজিয়া মিছিল বের করে হাই হোসেন বলে নিজের শরীরকে জখম করা এবং রক্তাক্ত করা। এগুলো কোনটি ইসলাম সমর্থিত নয়, এগুলো সব হলো ইসলাম বহির্ভূত কার্যকলাপ। এগুলো নবী আলাইহিস সালাতু ওয়াসালামের যুগেও এই সমস্ত কার্যাবলীর অস্তিত্ব ছিল না। সাহাবাই কেরামের যুগেও ছিল না, বরং হলো পরবর্তী যুগের মানুষেরা নিজেদের মন গড়া এই কার্যগুলো আবিষ্কার করেছে। আশুরার দিবসে শুধুমাত্র একটি ইবাদত প্রমাণিত আছে। অনেকে বলে থাকে, অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে হুজুর আশুরার নামাজ কখন পড়ব। দেখুন, শবে কদরের নামাজ আছে, মান কামা লাইলাতাল কদরি ঈমানাম ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। রসুলের বিশুদ্ধ হাদিস আছে, যেই ব্যক্তি লাইলাতুল কদরের রাতে দাঁড়িয়ে দণ্ডায়মান হয়ে নামাজে দণ্ডায়মান হবে, নামাজ আদায় করবে, আল্লাহ পাক তার হলো সগিরা গুনাকে ক্ষমা করে দিবে। কিন্তু আশুরার যে নামাজ আছে, এই ধরনের কোন সহি হাদিস তো দূরের কথা, দঈফ হাদিস তো দূরের কথা, মৌজু হাদিস পর্যন্ত নাই আশুরার কোন নামাজের উপরে। তবে আশুরার দিনের এবাদতটা তাহলে কি? এবাদতটা হলো রোজা রাখা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما رواه البخاري ومسلم عن ابن عباس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم صام يوم عاشوراء وأمر بصيامه. نبي عليه الصلاة والسلام عاشوراء দিবসে রোজা রেখেছেন এবং সাহাবাই কিরামকে তার ফ্যামিলি মেম্বারদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দান করেছেন। তাহলে ইবাদত একটি মাত্র সেদিন আছে, রোজা রাখা। ইমামে তিরমিদি আলাইহির রহমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর রওয়ায়েতে একটি হাদিস বর্ণনা করেছেন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন, সাওম ইয়াউমি আশুরা আফযালুস সিয়াম বাদা শাহরি রমাদান। সরি, হাদিসটি হলো আফযালুস সিয়াম বাদা শাহরি রমাদান শাহরুল্লাহিল মুহাররম। পবিত্র রমাদান মাসের বাইরে সর্বোত্তম নফল রোজা হল শাহরুল্লাহিল মুহাররম, পবিত্র মুহাররম মাসে হলো রোজা রাখা। দেখুন, অনেকগুলো রোজা আমাদের সামনে একসাথে এসে অনেকগুলো সুন্নত একসাথে হলো মিক্স হয়েছে, এই ধরনের ঘটনা ইতিপূর্বে দেখা যায়নি। আজকে দেখুন, বৃহস্পতিবারে রোজা রাখাটা সুন্নত ছিল, আগামীকাল 9ই মুহররম, আশুরার আগের দিন রোজা রাখাও সুন্নাত। আবার শনিবারের দিন রোজা রাখা, শনিবারের দিন 10ই মুহররম, এটা হলো আশুরার মেইন রোজা। আর যে সমস্ত ভাই বোনরা শুক্রবারে রাখতে পারবেন না, 9ই মুহররম রাখতে পারবেন না, তাদের জন্য আশুরার পরের দিন অর্থাৎ হলো রবিবারের দিন রোজা। এরপরে সোমবারের দিন আবার এসে গেল সোমবারের সুন্নাত রোজা। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই তিন দিন হলো 13, 14, 15 অর্থাৎ হলো আয়ামে বিদ। সুতরাং বৃহস্পতিবার থেকে বৃহস্পতিবার 8 দিন লাগাতার সুন্নাত রোজা রাখার জন্য আল্লাহ পাক এই বর্ষের ব্যবস্থাপনা করে দিয়েছে। ইতিপূর্বে কিন্তু এই ধরনের ঘটনা খুব কম ঘটেছে, এই ধরনের সুযোগ মুসলমানরা খুব কম পেয়েছে। অন্য আরেকটি হাদিসে বর্ণিত আছে, এটিও তিরমিজি শরীফের হাদিস, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হুজুর বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লিরাজুলিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, ইন কুনতা সাঈমান বাদা শাহরি রমাদান ফাসুম আল মুহাররম। তুমি যদি রমাদানের বাইরে কোনো মাসে রোজা রাখতে চাও, তাহলে সেই রোজাটি তুমি রাখো মুহাররম মাসে। ফা ইন্নাহু শাহরুল্লাহ, কারণ এটি হলো মুহাররম, হলো আল্লাহ পাকের এক বিশেষ মর্যাদাশীল মাস। ইয়াউম ফীহি ইয়াউমুন তাবাল্লাহু আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলাল আখারীন, এটি হলো এমন এক মর্যাদাশীল মাস যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাবাল্লাহু আলা কওমিন কোন এক সম্প্রদায়ের তৌবাকে কবুল করেছেন। সম্প্রদায় তৌবা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তৌবাকে কবুল করেছেন। সুতরাং এই দিনে হলো রোজা রাখাটা। তুমি যদি রোজা রাখতে চাও রমাদানের বাইরে, তাহলে এই মাস এই দিনে তুমি রোজা রাখো। আরেকটি হাদিসে আসছে, এটিও বুখারী মুসলিমের রাওয়ায়, জাহেলিয়াতের যুগে আরবের মুশরিকরা রোজা রাখত। আরবের মুশরিকরা পর্যন্ত জাহেলিয়াতের যুগে মুহররমের 10 তারিখের রোজা রাখত। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان يوم عاشوراء يوما تصومه قريش من الجاهليه امهات المؤمنين عائشه رضي الله تعالى عنها থেকে ইমাম বুখারী আলাইহির রহমা এই রওয়ায়েতটি বর্ণনা করেছেন যে জাহেলিয়াতের যুগে আরবের কুরাইশরা এই আশুরার দিবসে তারা হলো রোজা রাখত। এই আশুরার দিবসে রোজা রাখলে এর ফজিলতটা কি, আল্লাহ পাক রিওয়ার্ড কি দান করবেন, আমি কি সওয়াব পাব? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এ সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। এটি হলো মুসলিম শরীফের হাদিস। আন আবি কাতাদাহ রাদিয়াল্লাহু আন قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم عاشوراء রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশুরার দিনে রোজা রাখার ফজিলত সম্পর্কে জিজ্ঞেস করা হলো যে এই দিনে রোজা রাখলে আল্লাহ পাক কি রিওয়ার্ড দান করবেন, কি সওয়াব দান করবেন। ফাকাল ইউকাফিরুস সানাতাল মাদিয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অতীতের এক বৎসরের সগীরা গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিবেন। দেখেন অনেক সময় আমরা মনে করে থাকি এই বড় বড় নোটই বুঝি অর্থ, এই 5 পয়সা 10 পয়সা 20 পয়সা 25 পয়সা 50 সেন্টস এগুলো বুঝি পয়সা না, এগুলো আমাদের কাছে কিন্তু গুরুত্বপূর্ণ না। কিন্তু এই পয়সাগুলো এক সময় জমা হতে 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 এগুলো বিরাট অঙ্কের একটা নোটে গিয়ে দাঁড়ায়। দেখবেন যে অনেক সময় আমরা মসজিদের পয়সা যত জমা হয় মাস শেষে একবার দুইবার দেই, মনে হয় যে এখানে মনে হয় 20-30 টাকা আছে, গোনার পরে দেখা যায় মাশা আল্লাহ 300-500 টাকা হয়ে যায়। এমনি ভাবে সগীরা গুনাকে আমরা সগীরা মনে করি, ছোট গুনা মনে করি। সগীরা গুনা জমা হতে হতে ধারাবাহিক করতে করতে এই সগীরা গুনা কবিরা গুনাতে পরিণত হয়। সেই জন্য কোন গুনাকে যেন আমরা ছোট না মনে করি। বলুন তো গুনা কি? গুনা হলো আল্লাহ আল্লাহর রসুলের বিপক্ষে কাম করা। তাহলে আল্লাহ আল্লাহর রসুলের বড় হুকুম অমান্য করলে শুধু গুনা হবে, ছোট হুকুম অমান্য করলে গুনা হবে না? গুনা হবে। মুরব্বীদের সামনে আমরা গালিগুলাস অশ্লীল ভাষায় মুরব্বীদেরকে যদি আমরা অসম্মান করি, এটাই শুধু অসম্মান নাকি মুরব্বীদের সামনে আমি যদি কর্কশ ভাষায় অশালীন ভাষায় কথা বলি বলি এটাও মুরব্বীদের অসম্মান কিনা? এটাও অসম্মান। অনুরূপভাবে গুনাই অর্থাৎ হলো আল্লাহর হুকুমের বরখেলাপ করা, রসুলের সুন্নার বরখেলাপ করা, এর নামই হলো গুনাহ। সুতরাং সেটা ছোট হোক বড় হোক এর পরিণাম বড় ভয়াবহ। একদিনের রোজার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এক বৎসরের আমার গুনাহ সগীরা গুনাহকে মাফ করে দেন, তাহলে এটা কি কম পাওনা হলো? এটা কম পাওনা না। তবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরশাদ করেছেন, এটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বাল মসনদ আহমদ ইবনে হাম্বালে এই হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়েতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরশাদ করেন, সুমু আশুরা, হে আমার অনুসারীরা তোমরা আশুরার রোজা রাখো। অখালিফুল ইয়াহুদ, তবে তোমাদের রোজা যেন ইহুদি যারা আছে, নন মুসলিম যারা আছে তাদের রোজা সাদৃশ্যপূর্ণ না হয়। সুমু ইয়াওমান কবলাহু আও ইয়াওমান বাদাহু, তাদের সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে, সাদৃশ্যপূর্ণ না হওয়ার কারণে তারা একদিন রোজা রাখে, তোমরা 2 দিন রোজা রাখো, হয়তো একদিন আগে অথবা একদিন পরে, তাহলে সাদৃশ্যপূর্ণ হলো না। দেখুন এই হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম একটি বিরাট শিক্ষার দিকে আমাদেরকে আহ্বান করেছেন। দেখুন তারাও রোজা রাখে, রোজা রাখে কি খারাপ কাজ নাকি? তারাও কিন্তু আল্লাহর জন্যই রোজা রাখে, এর মাঝে কোনো ডাউট নাই। আমরাও আল্লাহ পাকের জন্যই রোজা রাখি, কিন্তু এই ইবাদতেও আল্লাহর রসুল তাদের সাদৃশ্য হওয়াকে পছন্দ করছেন না। তাহলে ইবাদতের সাদৃশ্যতা যদি রসুল পছন্দ না করেন, চাল চলন কথাবার্তা কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন এগুলো তাদের ফলো করা, এটা আল্লাহর রসুল বড় পছন্দ করবেন? আজকে আমাদের পোশাক আদি এগুলো দেখলে কেউ মুসলমান আমাদেরকে ধারণা করতে পারবে যে এটা মুসলমান? হ্যাঁ, মুসলমানদের জন্য বিশেষ কোনো পোশাক নাই, এ কথা ঠিক। তবে আমরা যে পোশাকগুলো পরে থাকি এগুলোও হলো অন্য জাতির সাদৃশ্য করার জন্য, তাদের ফলো করার জন্য আমরা পরে থাকি। সেই জন্য ইমামে বুখারী আলাইহির রহমা কিতাবুল লিবাসে, বুখারী শরীফের কিতাবুল লিবাসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করেছেন, ওয়াল খালিফুল মুশরিকিন, হে আমার উম্মত, তোমরা যখন পোশাক পরিধান করবে তোমাদের পোশাক যেন মুশরিকদের পোশাকের সাদৃশ্যপূর্ণ হয় না হয়, তোমাদের খাওয়া দাওয়া যেন তাদের মতো না হয়, তোমাদের বিয়ে শাদী যেন তাদের মতো না হয়, তোমাদের চাল চলন যেন তাদের মতো না হয়, তোমাদের আচার আচরণ যেন তাদের মতো না হয়, বরং হলো তোমাদের চাল চলন পোশাক আদি বিয়ে শাদী সব কিছু যেন স্বতন্ত্র হয়, এটি হলো ইসলামিক হয়ে থাকে যেন। আর আজকে আমরা তো দেখবেন যে বাচ্চার যখন নাকি আমরা টি শার্ট কিনতে যাই, দেখেন টি শার্টে বাবা মা খুঁজে দেয়, এইটা নাও বাবা, এটা তো হলো মেসির ছবি আছে, এটা হলো ক্রিস্টিয়ানো রোনাল্ডোর হলো ছবি আছে এটার ভিতরে, এইটার মধ্যে ওই মাইকেল জ্যাকসনের ছবি আছে, এইটার মধ্যে অমুক মুভি স্টারের হলো ছবি আছে, এইটা নাও। আজকে দেখেন আমরা বাচ্চাদের কিভাবে আমরা ধ্বংসের দ্বার প্রান্তে আমরা ঠেলে দিচ্ছি, বিজাতির অনুসরণ আমরা কিভাবে করছি, মুসলমানদের বিয়ে দেখলে কেউ বুঝতে পারবে যে এরা হলো আল্লাহ আল্লাহর রসুলের অনুসারী? বুঝতেই পারবে না। মুসলমানদের বিয়ে আজকে বহু জাতির মুশরিকদের বিয়েকে হার মানিয়েছে, মুসলমানদের বিয়ে সমস্ত কৃষ্টি কালচার আজকে মুসলমানরা লুফে নিয়েছে। আমরা জীবনে কোনোদিন ছোটবেলায় গায়ে হলুদ নামক একটা অনুষ্ঠান আছে এটা শুনি নাই। আরে তুমি যতই গায়ে হলুদ দাও, তোমার এই চেহারা কি তুমি বদলাতে পারবে? তোমার কালো চেহারা কি সাদা বানাতে পারবে? এটা কি, এটা হলো কার সংস্কৃতি? বিজাতির সংস্কৃতি, বিজাতির সভ্যতা। দেখুন বর্তমান যুগের শেখুল ইসলাম যাকে বলা হয় আল্লামা তকি উসমানি দামাত বারাকাতুহুম, তিনি একটি কিতাব লিখেছেন ইসলাহ আল খুতুবাত, সেই কিতাবের মাঝে তিনি একটা ফতোয়া দিয়েছেন, কোন মুসলমান পোশাক আদি আচরণ চাল চলন তাহজিব তামাদ্দুনে কৃষ্টি কালচারে যদি অন্য মুসলমানের অনুসরণ করে, তাকে ভালোবেসে তাকে মহব্বত করে, তাহলে এটা তার জন্য হলো কবিরা গুনাহ। যেমন কেউ টাই পড়ল, কি জন্য? এটা হলো অন্য জাতিরা পরে, সুতরাং তাদের মতো করে আমিও পড়লাম, তাদের মতো পোশাক আদি পড়ল, এগুলো স্মার্ট হওয়ার জন্য, যে তাদের মতো আমরা হব দেখতে, এই সাদা চামড়ার মানুষের মতো আমাদের যেন দেখতে লাগে। এই ভেবে যদি কেউ তাদের মতো পোশাক পরিধান করে, এটা হলো কবিরা গুনাহ হবে। আর কেউ যদি এটা না ভেবে, যেমন তারা প্যান্ট শার্ট পরে, এমনি পড়েছে একটা পোশাক হিসাবে, সতর ঢাকা হিসাবে, এটা কবিরা গুনাহ হবে না, এরপরেও মকরু তানজিহির নিচে নামবে না, কমপক্ষে মকরু তানজিহি হবে। সুতরাং নবী আলাইহি সালাম বলেন, মান তাশাব্বাহ বিকাউমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের রাওয়ায়েত কিতাবুল লিবাসে এই হাদিস বর্ণিত হয়েছে, নবী আলাইহি সালাম বলেন যে কেউ যদি কোনো অন্য জাতির অনুসরণ করে, সে তাদের বলে গণ্য হবে কিয়ামতে। এই জন্য এবাদতে পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্যপূর্ণ হওয়াকে নিষেধ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মুসলমানদের ইবাদতকে অন্য জাতির ইবাদত থেকে স্বতন্ত্র করেছেন। হযরতে আদম আলাইহি সালাত ওয়া সালাম থেকে ঈসা আলাইহি সালাত ওয়া সালাম পর্যন্ত সমস্ত নবীদের শরীয়তে নামাজ ফরজ ছিল। সেটা কয় ওয়াক্ত, এর মধ্যে পার্থক্য ছিল, পড়ার পদ্ধতির ভিন্নতা ছিল, কিন্তু নামাজ সবার উপর ফরজ ছিল। পূর্ববর্তী উম্মতদের নামাজে রুকু ছিল না, শুধু সিজদা ছিল। ইসলামী নামাজ তাদের নামাজ থেকে পার্থক্য করার জন্য আল্লাহ পাক এই উম্মতের উপরে যে নামাজ ফরজ করেছেন, সেই নামাজের ভিতরে সিজদা যেমন ফরজ করেছেন, আর একটি অতিরিক্ত বিধান দিয়েছেন, সেটা হলো রুকু করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর কাউ, সেই জন্য রুকুর কথা আগে বলতেছেন, হে ইমানদারগণ তোমরা রুকু করো, ওয়াসজুদু সিজদা করো, ওয়াবুদু রাব্বাকুম তোমাদের রবের ইবাদত বন্দেগী করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে দেখেন ইবাদতের স্বতন্ত্রতা আল্লাহ পাকের কাছে এবং নবী আলাইহিস সালাতু ওয়াসালামের কাছে হলো গ্রহণযোগ্য। সেই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন যে তোমরা এই দিন রোজা রাখো, সাথে একটা রোজা আগে রাখো অথবা একটি রোজা পরে রাখো। এখন কোনটা উত্তম? 9 আর 10-এর রোজাটা উত্তম, 10 তো আসল রোজা, এর সঙ্গে আমি 9 তারিখকে অ্যাড করব নাকি 11 তারিখকে অ্যাড করব? দুইটাই বৈধ, তবে উত্তম কোনটা? ইমামে মুসলিম আলাইহিস সালাত আলাইহির রহমা মুসলিম শরীফে সহি মুসলিম একটি হাদিস বর্ণনা করেছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম ইসলামের প্রাথমিক পর্যায় থেকেই আশুরার রোজা রাখতেন। এরপরে সাহাবাই কেরামদেরকে আশুরার রোজা রাখার জন্য নির্দেশ দিতেন, সাহাবাই কেরামকে রোজা রাখতে বলতেন। হুজুরের এই নিয়মটা, শুধু আশুরার একদিনে রোজা রাখাটা, একদম মৃত্যুর আগের বৎসর পর্যন্ত ছিল। মৃত্যুর আগের বৎসর যখন ঘনিয়ে এল, নবী আলাইহিস সালাতু ওয়াসালাম তখন বললেন, লা ইন বাকীতু ইলা কাবিলিন লা আসুমান্নাত তাসি', আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দান করেন, আমাকে যদি আগামী বৎসর আশুরা পর্যন্ত যদি জীবিত রাখেন, তাহলে আমি 10ম তারিখের আশুরার রোজার সাথে 9 তারিখের রোজাটাও আমি রাখব। রসুল এই আকাঙ্ক্ষা ব্যক্ত করলেন, কিন্তু ঘটনাচক্রে সেই বৎসর আশুরা, পরের বৎসর আশুরা আর নবী আলাইহিস সালাতু ওয়াসালামের জীবনে আসেনি। এর আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলকে দুনিয়ার থেকে উঠিয়ে নিয়েছেন। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলে গেছেন, তামান্না পেশ করেছেন, আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, সেই হেতু সাহাবায়ে কেরাম পরের বছর থেকে অধিকাংশ সাহাবায়ে কেরাম 9 তারিখ আর 10 তারিখ রোজা রাখতেন, এবং ফুকাহায়ে কেরাম 9 আর 10কে রোজা, 9-এর সঙ্গে 10-এর সঙ্গে 9কে মিলিয়ে রোজা রাখাকে সুন্নাত বলেছেন, আর 10-এর সঙ্গে 11কে মিলিয়ে রোজা রাখাটাকে মুস্তাহাব বলেছেন। সেই জন্য উত্তম হলো 9 তারিখের রোজা রাখা। তাহলে আগামীকাল মহররম মাসের 9 তারিখ? 9 তারিখ, ইনশাআল্লাহ সবাই রোজা রাখবো। তো তাহলে মহররমের একটি ইবাদত হলো, এটি একটি ইবাদত। আর একটি ইবাদত যার সপক্ষে হাদিস আসছে, কিন্তু হাদিসটি সনদের দিক দিয়ে বড় দুর্বল আর দঈফ হাদিস, এর বিধান হলো, দেখেন দঈফ আর মওদু এ দুটি হলো আসমান জমিন তফাত। মৌজুর অর্থ হলো জাল, মৌজুর অর্থ হলো ফেব্রিকেটেড, এটা আমলের তো কোনো প্রশ্নই আসে না, কিন্তু দঈফ এটা কিন্তু মওদু নয়, এটা ফেব্রিকেটেড নয়, বরং হলো চেইন অফ ন্যারেশনে যে কয়েকজন রাবি আছে, ন্যারেটর আছে, বর্ণনাকারী আছে, এদের দুর্বলতার কারণে হাদিসের হুকুম দেওয়া হয়, এটা হলো দুর্বল। যেমন নবী আলাইহিসসালাম থেকে নিয়ে ইমাম বুখারী পর্যন্ত, ইমাম মুসলিম পর্যন্ত 4-5 জন 6 জন রাবি আছে, এই 6 জন রাবির একজনের যদি স্মৃতিশক্তি দুর্বল থাকে, একজনের যদি মেধা দুর্বল থাকে, একজনের যদি রসুলের সুন্নাতের উপর যদি আমল না থাকে, গুরুত্ব না থাকে, তাহলে এই রাবিটা উইক হয়ে যায়। এই বর্ণনাকারী উইক হওয়ার কারণে হাদিসের হুকুম দেওয়া হয় হলো এই হাদিসটা হলো দুর্বল, নইলে আল্লাহর রসুলের কথাতে কোনো দুর্বলতা নাই। যদি প্রমাণ হয়ে যায় বিশুদ্ধ সনদে এটি আল্লাহর রসুলের বাণী, তাহলে সেখানে আর দুর্বলতা আর শক্তিশালী এ কথা বলাই যাবে না। আল্লাহর রসুলের কথা সব শক্তিশালী, দুর্বলতার প্রশ্নই নাই সেখানে। এই হাদিসটি সনদান হলো দুর্বল। দুর্বল হাদিসের হুকুম হলো, মুহাদ্দিসিন কেরামদের দুটি ওপিনিয়ন আছে মাসায়েলের ক্ষেত্রে দুর্বল হাদিস কারো কাছে গ্রহণযোগ্য না। মাসায়েল বলতে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আমলের স্ট্যাটাস, এগুলো হলো গ্রহণযোগ্য না। কিন্তু ফাদায়েলের ক্ষেত্রে কোন কোন মুফাসসির মুহাদ্দিসিন কেরাম দুর্বল হাদিসকে গ্রহণ করেছেন, আর কোন কোন মুহাদ্দিসিন কেরাম দুর্বল হাদিস একেবারেই গ্রহণ করেননি। যারা গ্রহণ করেছেন তারা বলেন যে এটা তো মাসায়েল না, এটা হলো শরীয়তের ফজিলতের ব্যাপার, এই আমল করলে এতটুকু সওয়াব, এই আমল করলে আল্লাহ পাক এই রিওয়ার্ড দান করবেন, এর দ্বারা কবিরা গুনাহ হবে না। অনেকে এই জায়গায় না বুঝে দঈফ হাদিস আর মওদু হাদিসকে এক পাল্লায় ওজন করে, এই পার্থক্য না জানার কারণে, উসুলে হাদিস না জানার কারণে আমাদের এই ভুলটা হয়ে থাকে। তো দুর্বল হাদিসটাকে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, কারণ জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খুব বড় মেহমান নওয়াজ সাহাবি ছিলেন। খন্দকের যুদ্ধে এক খাসি দিয়ে 1400 সাহাবিকে পেট ভরে মেহমানদারি করিয়েছিলেন এই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে এই হাদিসটা বর্ণিত, তিনি বলেন মান ওয়াসআ আলা নাফসিহি ওয়া আহলিহি ইয়াউম আশুরা ওয়াসআ আল্লাহু আলাইহি সাইরা সানাতি, যেই ব্যক্তি আশুরার দিনে নিজেও ভালো খাদ্য গ্রহণ করল আর পরিবারের জন্যও ভালো খাদ্যের ব্যবস্থা করল, সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালো খাওয়ার বন্দোবস্ত করে দিবেন। বলবেন যে হুদুর আসল হাদিস দেরি করে বললেন কেন, এইটার আগে বলবেন। এটি সনদান দুর্বল হাদিস, দুর্বল হাদিস হেতু কেউ যদি এটার উপর আমল করে আমরা এটাকে গালমন্দ করতে পারবো না, যেহেতু মুহাদ্দিসিন একরামদের এক গ্রুপ দুর্বল হাদিস ফজিলতের ক্ষেত্রে আমল করার ইজাজত দিয়ে রেখেছেন। সুতরাং কেউ যদি নিজের ফ্যামিলির জন্য আশুরার দিন ভালো খাদ্যের ব্যবস্থা করে থাকে, এটা এটাকে খারাপ মনে করা যাবে না। তবে এই দিনে আমাকে খিচুড়ি পাঠ করতে হবে, গরুর মাংস পাক করতে হবে, এই দিনে হালুয়া রুটির ব্যবস্থা করতে হবে, এই দিনে মিছিলে বের হতে হবে, এই দিনে হাই হাসান হাই হোসেন বলে আমাকে হলো চিল্লাতে হবে, নিজের শরীর কাটতে হবে, এগুলো সব হলো বেদা, এটা কোনো ভিত্তি নেই, এটা অনইসলামিক কার্যকলাপ। তবে হ্যাঁ, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারের দোয়া প্রত্যাখ্যান করেন না, মজলুমের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, বাবা মার দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, মুসাফিরের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেন না, সুতরাং কেউ যদি আশুরার দিনে রোজা রেখে যদি আল্লাহ পাকের কাছে তৌবা করেন আর দোয়া করেন, যেহেতু রোজাদারের দোয়া, এই জন্য আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। এই জন্য আমরা চেষ্টা করি আশুরার দিন ইনশাআল্লাহ আগামীকাল শুক্রবার এবং শনিবার রোজা রাখার জন্য। দেখুন, অনেক ভাই বোনরা প্রশ্ন করেছেন যে শুক্রবারে তো এমনি নফল রোজা রাখা এটা হলো শরীয়ত সম্মত নয়। দেখুন, শরীয়ত সম্মত নয় অর্থাৎ হলো এর বিভিন্ন অর্থ হতে পারে। একটা হলো হারাম, অ্যাকচুয়ালি হারাম না, সাপ্তাহিক ঈদ হিসাবে কেউ যদি শুধুমাত্র শুক্রবারে নফল রোজা রাখে তাহলে এটাকে মাকরু বলা হয়, এর সর্বোচ্চ বিধান হলো মাকরু হবে। তবে হ্যাঁ, আইয়ামে বিদের তিন দিনের মধ্যে একদিন শুক্রবার পড়ে গেছে, আরাফাতের দিন পড়ে গেছে শুক্রবার, অথবা আশুরার দিন পড়ে গেছে হলো শুক্রবার, এই দিন আপনি যদি রোজা রাখেন এটা আপনি রাখছেন হলো আশুরার রোজা হিসাবে, আপনি রোজা রাখছেন হলো আরাফার রোজা হিসাবে, আপনি রোজা রাখছেন আইয়ামে বিদের রোজা হিসাবে, এই দিন রোজা রাখলে শুক্রবার হলেও এটা মাকরু হবে না। সেই জন্য এটা নিয়ে আপনাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নাই, আপনারা সবাই চেষ্টা করবেন ইনশাআল্লাহ আগামীকাল রোজা রাখার জন্য। আর আসল রোজা যেটি আছে সেটা হলো শনিবারের দিন। আর কেউ যদি একান্ত কালকে রাখতে নাই পারেন তাহলে শনিবার এবং রবিবার রোজা রাখবেন। শুধু একদিনে আশুরার রোজা রাখা ফুকাহায়ে কেরাম এটাকে মাকরুহে তানজিহি বলেছেন, এটা মাকরু বলেছেন, ডিসলাইক বলেছেন, এটা এটা অনুত্তম বলেছেন। এই জন্য আমরা সেদিকে খেয়াল রাখার চেষ্টা করব। আর আশুরা আসলেই মুহাররমের ঘটনা শুনতে চায় সবাই ইনশাআল্লাহ। আগামীকালকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দেন, আগামীকালকে ইনশাআল্লাহ একই টাইমে আমরা ইনশাআল্লাহ আলোচনায় বসব। আজকে অনেকগুলো দোয়ার প্রার্থী হয়েছেন, খাদিজা সুলতানা খুবই অসুস্থ, নেগিন নেকায়েন খুবই অসুস্থ করোনা ভাইরাসে আক্রান্ত, মিজানুর রহমান ওনার ফ্যামিলি অসুস্থ, মফিজুর রহমান ভাই নিউ ইয়র্কে অসুস্থ, আরেক ভাই ওনার আব্বা আজকে মারা গেছেন, দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম হাইয়িনা রাব্বানা ফিস সালাম তাবারাক রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইলাহাল আলামিন রাব্বুল আলামিন। আমরা কতকগুলি গুনাহগার বান্দা বান্দি মিলে দীর্ঘ সময় দিনের আলোচনা শুনে ও করে তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি, আমাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিও। ইয়া আল্লাহ, আশুরার পুরাপুরি ফাদাইল আমাদের প্রত্যেককে নসিব করো। রব্বুল আলামিন, আমাদের প্রত্যেককে সুস্থ অবস্থায় আশুরার আল্লাহ দুটি রোজা, সুন্নত দুটি রোজা রাখার তৌফিক দান করো। তমাম দুনিয়ার মুসলমানদেরকে ইয়া আল্লাহ তুমি দুটি রোজা রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আশুরার দিনে মুসলিম জাহানে যত শিরক বিদআত অনইসলামিক কার্যকলাপ হয় ইয়া আল্লাহ, মুসলিম জাতিকে এই ধরনের অনইসলামিক কার্যকলাপ থেকে দূরে থাকার তৌফিক দান করো। রব্বুল আলামিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গেছেন তাদের কবরের আযাব মাফ করে দিও। যে ভাইয়ের আব্বা ইয়া আল্লাহ ইন্তেকাল করেছেন ওই ভাইয়ের আব্বাকে ইয়া আল্লাহ তুমি ক্ষমা করে দিও। রব্বুল আলামিন, জান্নাতের ফয়সালা করে দিও। রব্বুল আলামিন যারা অসুস্থ আছেন, যাদের নাম নেওয়া হয়েছে, যাদের নাম এখনো আমরা নিতে পারি না, জানি না, রব্বুল আলামিন জানা অজানা প্রত্যেককে তুমি সুস্থ করে দিও, দারুশ শেফা থেকে শেফা দিয়ে দিও। এলাহাল আলামিন, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে দিনের উপর আল্লাহ তুমি চলার তৌফিক দান করো, ইমানের হালতে আমাদের মৌতটা নসিব করো, আমাদের মাঝে ভ্রাতৃত্ব বোধকে সুদৃঢ় মজবুত করে দিও, পরস্পর হানাহানি পরস্পর মনোমালিন্য থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন হারামাইন শরীফাইনের জিয়ারতকে নসিব করো, তমাম দুনিয়ার থেকে আল্লাহ তুমি করোনা ভাইরাসের মতো মহামারীকে চিরতরে নিঃশেষ করে দাও। আল্লাহ তোমার ঘর যখন তুমি খুলে দিয়েছ, আল্লাহ পূর্ণাঙ্গ ভাবেই তুমি তোমার ঘরটা খুলে দেওয়ার ব্যবস্থা করে দাও। তমাম দুনিয়ার মসাজিদ গুলাকে আল্লাহ তুমি আবাদি মসজিদ বানিয়ে দিও। আল্লাহ তমাম দুনিয়ার মসজিদ গুলাকে তুমি পূর্ণাঙ্গ মসজিদ, ইয়া আল্লাহ মসজিদের আমাল সেখানে ইয়া আল্লাহ প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহ তুমি ইকামতি সালাত আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিও। ওসল্লিল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম।